exclusively on FusionBD.com.
Sunday Suspense. Shudumatro Radio Mitchi 98.3 FM. It's hot.
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স চলছে কবি পক্ষ। সেই উপলক্ষে সানডে সাসপেন্সে আমাদের নিবেদন গল্পগুচ্ছের একটি গল্পের বেতার রূপ মণিহারা। বাংলা ছোট গল্পের জন্ম রবীন্দ্রনাথের হাত দিয়ে। তার রচিত ছোট গল্পের সঙ্গে বিশ্ব সাহিত্যে এডগার অ্যালান পো, আন্তন চেকভ বা গাই দে মপাসার মতো লেখকদের রচনার তুলনা করা হয়। গল্পটি কবিগুরু লেখেন অগ্রহায়ণ 1305 বঙ্গাব্দে, অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে। মণিহারা 1961 সালে নির্মিত সত্যজিৎ রায়ের তিন কন্যার এক কন্যা। রেডিও মির্চির সব শ্রোতাদের কথা চিন্তা করে লেখার ভাষাটিকে আমরা কিছুটা সহজ ও চলিত করে নিয়েছি। প্রধান চরিত্রে স্কুলমাস্টার, ফণীভূষণ, মধুসূদন এবং মণিমালিকা। গল্প পাঠে মীর, মণিমালিকার চরিত্রে ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে মণিহারা।
সেই ভাঙাচোরা বাঁধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে, বোটের ছাদের উপরে মাঝি নমাজ পড়ছে, স্থির রেখাহীন নদীর জলের উপর একের পর এক রঙের খেলা চলছে। জানলা ভাঙা, বারান্দা ঝুলে পড়া মস্ত বাড়িটার সামনে ঘাটের উপর আমি একা বসে। এমন সময় হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম,
মশাইয়ের কোথ থেকে আসা হচ্ছে।
দেখলাম ভদ্রলোকটি অত্যন্ত রোগা, তেলচিটে ময়লা পোশাক পরিহিত, যেন কর্মক্ষেত্র থেকে কিছুক্ষণ আগেই ফিরেছেন এবং যে সময় জলখাবার খাওয়া উচিত সে সময় হতভাগা নদী তীরে সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। অপরিচিত ভদ্রলোকটি পাশের সিঁড়িতে এসে বসলেন। আমি বললাম,
আমি রাঁচি থেকে আসছি। ও, কি করা হয়?
ব্যবসা করি।
কিসের ব্যবসা?
হরতু কি, রেশমের গুটি আর ওই কাঠের ব্যবসা।
কি নাম?
একটু থেমে যে নামটা বললাম সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল মিটল না, আবার প্রশ্ন করলেন,
এখানে কি করতে আসা হয়েছে?
আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটি একটু আশ্চর্য হয়ে জানালেন, প্রায় ছ বছর এখানে থেকেও এখানকার বায়ু এবং ওষুধ তার শরীরে লাগেনি। তিনি বললেন,
এখানে কোথায় থাকবেন?
আমি ঘাটের উপরের পুরনো বাড়িটা দেখিয়ে বললাম,
এই বাড়িতে।
বোধহয় লোকটির মনে সন্দেহ হল আমি এই পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু সে নিয়ে কোনো তর্কে গেলাম না। কেবল আজ থেকে 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা দিলেন। জানলাম লোকটি এখানকার স্কুল মাস্টার। মাঝি নমাজ পড়া শেষ করে রান্নার কাজে হাত দিয়েছে। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের ওপরের জনশূন্য অন্ধকার বাড়িটা প্রকাণ্ড প্রেত মূর্তির মতো চুপি সারে দাঁড়িয়ে। স্কুলমাস্টার বললেন,
আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা থাকতেন। তিনি তার পুত্র সন্তানহীন পিতৃব্য দুর্গামোহন সাহার সমস্ত সম্পত্তি ও ব্যবসার উত্তরাধিকারী হন। কিন্তু তাকে একালে ধরেছিল, তিনি লেখাপড়া শিখেছিলেন, তিনি জুতো পরে সাহেবের আপিসে ঢুকে খাঁটি ইংরেজি কথা বলতেন, তার উপর আবার দাড়ি রেখেছিলেন, সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির কোনো সম্ভাবনাই ছিল না। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল, তার স্ত্রীটি ছিলেন সুন্দরী, একে কলেজে পড়া, তার উপর সুন্দরী স্ত্রী, সুতরাং সেকালের চালচলনা থাকল না। মশাই নিশ্চয়ই বিবাহিত, অতএব একথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা পায় না, সে যে কুশ্রী অথবা দরিদ্র তা নয়, সে নিতান্ত নিরীহ। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে সুযোগটুকু না দেয়, তবে স্বামীর ভাগ্য মন্দ এবং স্ত্রী তার চেয়েও বেশি। অভাগা ফণিভূষণ আধুনিক হলেও অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ব্যবসায় ও সংসারে তাই কোনো সুবিধে করে উঠতে পারেননি। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় ভালোবাসা, ঢাকায় শাড়ি বাজু বন্ধ পেয়ে যেত, তাই তার ভালোবাসা নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে কেবল নিত, দিত না কিছুই। তার স্বামীও মনে করত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়, একেবারেই উল্টো বুঝেছিল। মণিমালিকা ফণিভূষণকে শাড়ি গয়না দেওয়ার একটা যন্ত্র ছাড়া আর কিছুই ভাবত না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, ব্যবসার জন্য এখানে থাকতেন। ফুলবেড়ের বাড়িতে তার পিসিমাসি আর অন্যান্য পাঁচজনের সঙ্গে স্ত্রীকে না দেখে নিজের কাছেই রেখেছিল। স্ত্রীটি বেশি কথাবার্তা বলত না, কারুর সঙ্গে মেলামেশাও করত না, পুজো ব্রত উপলক্ষে কারুকে কোনো কিছু দানও করত না। স্বামীর থেকে পাওয়া সবকিছুই সে জমিয়ে রাখত, একমাত্র ভালোবাসা ছাড়া। ঈশ্বর তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন। তার কাছে এমন কিছু ছিল না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্যের থেকে বেশি ভালোবাসতে পারে। কিন্তু মণিমালিকা কাজে কর্মে ছিল মজবুত, সে কারুর জন্য চিন্তা করত না, কারুকে ভালোবাসত না, কেবল কাজ করত আর জমা করত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চিত সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। যদিও রান্নায় নুন কম হতো না বা পানে চুনও বেশি হতো না, তবুও ফণিভূষণের হৃদয়ে কিসের যেন একটা অভাব বোধ হত। স্ত্রীর কোনো দোষ ছিল না, তবু স্বামীর কোনো সুখও ছিল না, তাই সে স্ত্রীকে কেবলই হীরে মুক্তোর গয়না দিত যা জমা হতো ওই লোহার সিন্ধুকে। কিন্তু স্ত্রীর হৃদয় ওটা শূন্যই থাকত। ঠিক এমন সময় আশেপাশের কোনো এক ঝোপের থেকে শেয়ালরা চিৎকার করে উঠল। মাস্টার মশাইয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হল শেয়ালরা বুঝি মাস্টার মশাইয়ের গল্প শুনে অট্টহাসি করে উঠল। তারা থামবার পর মাস্টার তার বড় বড় চোখ পাকিয়ে আবার গল্প বলতে লাগলেন।
ফণিভূষণের ব্যবসায় হঠাৎ এক ভাড়া এল, হঠাৎ কি এক কারণে বাজারে তার ক্রেডিট ধরে রাখা কঠিন হল। যদি কেবলমাত্র পাঁচটা দিনের জন্য সে কোথাও থেকে লাখ দেড়েক টাকা বার করতে পারে। বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখানো যায়, তাহলে মুহূর্তের মধ্যে সেই ফাঁড়া কাটতে পারে। টাকাটা জোগাড় করা যাচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছে ধার করলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করে ফণিভূষণ। আবার অন্য কোথাও ঋণ করলে উপযুক্ত কিছু বন্ধক না রাখলে চলে না, কিন্তু গয়না বন্ধক রাখলে ঋণ অত্যন্ত সহজেই পাওয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা কিন্তু ছিল না। সে স্ত্রীকে অতি কষ্টে তার ব্যবসার কথা বললেও স্পষ্ট করে বলতে পারল না, ওগো আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। কথাটা বলল খুব দুর্বল ভাবে। মণিমালিকা যখন হ্যাঁ না কিছুই উত্তর দিল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল। কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের মনের দুঃখও চেপে গেল। যাই হোক, স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্ত্রী স্বামীকে তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু ফণিভূষণকে তার স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দুঃসম্পর্কে মণিমালিকার এক ভাই মধুসূদন ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করবে। আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু আদায় করে নিত। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল এবং কি করবে সে বিষয়ে পরামর্শ চাইল। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল,
হেম বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবেন না, শেষে তোমার এই গয়নাতেই টান পড়বে।
মণিমালিকার দুশ্চিন্তা বেড়ে গেল। সংসারে তার সন্তান নেই, স্বামী থাকলেও তার অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। তার একমাত্র যত্নের ধন তার সর্বাঙ্গের গয়না, সেই অনেক দিনের অনেক সাধের বস্তু এক মুহূর্তেই ব্যবসায় লেগে যাবে, এ কথা কল্পনা করে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল,
কি করা যায়?
মধুসূদন বলল,
গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো।
গয়নার কিছু অংশে এমনকি বেশিরভাগটাই তার ভাগে যাতে আসে, বুদ্ধিমান মধু তার উপায় বার করে রাখল মনে মনে। মণিমালিকা এ প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। আষাঢ় শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একটা নৌকো এসে লাগল। মেঘাচ্ছন্ন অন্ধকারে ভোরবেলা একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার ভেতর থেকে বলে উঠল,
গয়না বাক্সটা আমাকে দাও।
মণি বলল,
সে পরে হবে, এখন নৌকো খুলে দাও।
নৌকা খুলে দেওয়ার পর খরস্রোতে হু হু করে ভেসে গেল সেই নৌকা। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ ছিল না। বাক্সে গয়না নিলে সে বাক্স হারিয়ে যেতে পারে বলে সে আশঙ্কা করেছিল, কিন্তু গায়ে পড়ে নিলে তাকে না মেরে ফেললে
সেই গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিচ্ছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে সঙ্গে গয়নাগুলি ঢাকা ছিল তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল যে সে কর্ত্রীকে বাপের বাড়ি পৌঁছে দিতে রওনা হয়েছে। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে মনিবকে এক চিঠি লিখল, যার মূল বক্তব্য হল স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া উচিত নয়। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে আঘাত লাগল। সে ভাবল, আমি ভীষণ রকম ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার ছেড়ে প্রাণপণ চেষ্টায় টাকা রোজগারের চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমার কর্তব্য আমি করে যাব। সে স্ত্রীকে কোনো চিঠি লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে কোনো মতে উপযুক্ত টাকা জোগাড় করে বিপদমুক্ত ফণিভূষণ বাড়ি ফিরে এল। সে জানত বাপের বাড়ি গয়নাগাটি রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসেছে। সেদিনকার দিন প্রার্থীভাব ত্যাগ করে কৃতকার্য কৃতি পুরুষ স্ত্রীকে দেখা দিলে মণি যে লজ্জিত হবে এ কথা ভাবতে ভাবতে ফণিভূষণ অন্তঃপুরে শোবার ঘরের দরজার কাছে এল। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর ফাঁকা। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নার চিহ্নও নেই। স্বামীর বুকের মধ্যে ঢক করে ঘা লাগল। মনে হল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও ব্যবসা বাণিজ্য সবই ব্যর্থ। ফণিভূষণ স্ত্রীর কোনো খোঁজখবরের চেষ্টা করল না। মনে করল যদি ইচ্ছে হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠাল। সেখান থেকে খবর এলো মণি অথবা মধু কিন্তু সেখানে যায়নি। তখন চারদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে লোক ছুটল, মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হল। কোন নৌকা, নৌকার মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো খবর পাওয়া গেল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধ্যেবেলা ফণিভূষণ তার অনেক দিনের অব্যবহৃত শোবার ঘরে ঢুকল। সেদিন জন্মাষ্টমী, সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। উৎসবের জন্য গ্রামের মাঠে একটা মেলা বসে, সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা শুরু হয়েছে। মুষল ধারায় বৃষ্টিপাতের শব্দের মধ্যেও যাত্রার গানের সুর অল্প অল্প শোনা যাচ্ছে। ওই যে জানলার উপরে আলগা হয়ে যাওয়া দরজাটা ঝুলে পড়েছে, ওখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাঁট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করেছিল, কোনো খেয়ালই ছিল না। ঘরের দেয়ালে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার উপরে একটা গামছা আর তোয়ালে, একটা
চুড়ি পেড়ে ও একটা দূরে শাড়ি খানিক্ষণ আগেই যেন ব্যবহার করা হয়েছে এমনভাবে ঝোলানো আছে। ঘরের কোণে টেবিলের উপর পেতলের কৌটোয় মণিমালিকার নিজের হাতে তৈরি কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার ছোটবেলার চীনের পুতুল, সেন্টের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, সখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলো পর্যন্ত অত্যন্ত পরিপাটি করে সাজানো। যে খুবই ছোট গোল মতন শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন জ্বালিয়ে ওই কুলুঙ্গির ওপর রাখত, সেখানে সেই নিভে যাওয়া এবং ময়লা হয়ে যাওয়া ল্যাম্পটা পড়ে আছে। কেবল সেই ছোট্ট ল্যাম্পটাই এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় বস্তুর উপর নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘর তুমি আলো করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্নে কুচিয়ে রাখা শাড়িটা তুমি পরো, তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করছে, তোমার থেকে কেউ কিচ্ছু চায় না, কেবল তুমি এসো তোমার অমলিন সৌন্দর্য নিয়ে। চারিদিকের এই সব জড় বস্তুকে আবার জীবন্ত করে তোলো, এই সব জড় বস্তুর ক্রমাগত কান্না এই ঘরটাকে শ্মশানে পরিণত করেছে মণিমালিকা। গভীর রাতে কখন এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনই বসে আছে। জানলার বাইরে এমন একটা গাঢ় নিশ্চিদ্র অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা আকাশ ছোঁয়া সিংহদ্বার, যেন এখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের জন্য হারিয়ে যাওয়া জিনিস কিছুক্ষণের মতো একবার দেখা দিলেও দিতে পারে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক যেন মনে হল শব্দটা নদীর ঘাটের ওপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাতের অন্ধকার এক হয়ে মিশে গেছিল। আনন্দিত ফণিভূষণ উৎসুক দু চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করল। আনন্দে ভরা হৃদয় এবং ব্যস্ত চোখ ব্যথায় ভরে উঠল, তবুও কিছুই দেখা গেল না। দেখার চেষ্টা যতই বাড়ে অন্ধকার যেন ততই ঘন হয়ে আসে। শব্দটা ধীরে ধীরে ঘাটের উপরের সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগোতে লাগল। বাড়ির সামনে এসে থামল। সদর দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছিল। তখন সেই বন্ধ দরজায় ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগল, যেন গয়নার সাথে সাথে একটা শক্ত জিনিস দরজায় এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না, একের পর এক ঘর পেরিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার সামনে এসে দাঁড়াল। দরজা
বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দু হাতে সেই দরজা নাড়া দিতেই সে ধাক্কা এবং তার শব্দে চমকে জেগে উঠল। দেখল সে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছে, তার সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড খুব জোরে জোরে উঠছে নামছে। স্বপ্ন ভেঙে গেল, বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝড়ো ঝড়ো শব্দে পড়ে চলেছে, আর তারই সাথে মিশে গেছে যাত্রার ছেলেদের ভৈরবী গান। যদিও ব্যাপারটা সবটাই স্বপ্ন, কিন্তু এত বেশি কাছের এবং এতটাই সত্যের মতো যে ফণিভূষণের মনে হল যেন খুব অল্পের জন্য সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা লাভ করতে পারল না। সেই জলের শব্দের সঙ্গে দূর থেকে আসা ভৈরবীর সুর তাকে বলতে লাগল, এই জেগে থাকাটাই স্বপ্ন, আবার এই জগৎটাই মিথ্যে। তার পরের দিনও যাত্রা ছিল এবং দারোয়ানের ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত যেন সদর দরজা খোলা থাকে। দারোয়ান বলল মেলার জন্য নানা দেশ থেকে নানা প্রকার লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল তবে আমি সারা রাত পাহারা দেব। ফণিভূষণ বলল সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় প্রদীপ নিভিয়ে ফণিভূষণ তার শোবার ঘরের সেই জানলায় এসে বসল। আকাশে মেঘ এবং চারদিকে কোনো এক অজানা নিস্তব্ধতা, ভেকের এক টানা চিৎকার এবং যাত্রার গানের আওয়াজ সেই নিস্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসংগত অদ্ভুত রসের সঞ্চার করেছিল। অনেক রাতে এক সময় ভেক এবং ঝিঝি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল এবং রাতের অন্ধকারের উপর আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে তাকাল না। তার ভয় হল পাছে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে তার অতি আগ্রহ তার ইন্দ্রিয়কে দুর্বল করে দেয়। সে কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সেই শব্দ আজ ঘাট থেকে ধীরে ধীরে এগিয়ে এসে খোলা দরজা পেরিয়ে ভেতরে ঢুকল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ আর শান্ত থাকতে পারল না, বুক ধরফর করতে লাগল এবং নিঃশ্বাস বন্ধ হয়ে এল। গোল সিঁড়ি দিয়ে সেই শব্দ বারান্দা হয়ে ঘরের দিকে এগোতে লাগল। অবশেষে ঠিক সেই শোবার ঘরের দরজার কাছে এসে খটখট আর ঝমঝম থেমে গেল। কেবল চৌকাটটা পেরুলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না, তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, মনে অমনি সচকিত হয়ে জেগে দেখল, তার সেই ব্যাকুল চিৎকারে ঘরের শাশিগুলো পর্যন্ত কেঁপে উঠেছে। বাইরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের গান হয়ে চলেছে। ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরের দিন বেলা ভেঙে গেছে, দোকানি এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যের পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা মনে করল বাবু তান্ত্রিক মতে কোনো এক সাধনায় নিযুক্ত আছেন। ফণিভূষণ সারা দিন উপোস করে রইল। জনহীন বাড়িতে সন্ধেবেলা ফণিভূষণ জানলার নিচে এসে বসল। সেদিন আকাশে মেঘ ছিল না, নক্ষত্রেরা অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর ছাঁদ উঠতে বেশ দেরি, মেলা উঠে যাওয়ায় নদীতে কোনো নৌকো ছিল না এবং উৎসব জাগা ক্লান্ত গ্রাম দু রাত জাগার পর আজ গভীরভাবে ঘুমিয়ে আছে। ফণিভূষণ একটা চৌকিতে বসে চৌকির ওপর মাথা রেখে তারা দেখছিল আর ভাবছিল। একদিন যখন তার বয়স ছিল ১৯, যখন কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধেবেলা কোলদিঘির ঘাসের ওপর চিত হয়ে হাতের ওপর মাথা রেখে ওই তারাগুলোর দিকে তাকিয়ে থাকত এবং মনে পড়ত তার শ্বশুর বাড়ির এক একাকী ঘরে ১৪ বছরের মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি, তখনকার সেই বিরহ কি যে মধুর লাগত তা বলার নয়। দেখতে দেখতে তারারা সব সরে গেল, আকাশ থেকে একটা অন্ধকার নেমে এল এবং পৃথিবী থেকে একটা অন্ধকার উঠে চোখের ওপরে ও নিচে পাতার মতো এক হয়ে এসে মিলিত হল। আজ ফণিভূষণের মন শান্ত ছিল, সে নিশ্চিত ছিল আজ তার চেষ্টা সফল হবে। আগের রাতের মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ির উপর উঠল। ফণিভূষণ দুচোখ বন্ধ করে স্থির হয়ে ধ্যানাসনে বসল। শব্দ দারোয়ান বিহীন সদর পেরিয়ে জনহীন অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগল। শব্দ লম্বা বারান্দা পেরিয়ে শোভার ঘরের দরজার কাছে এসে খানিক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্টকিত হয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। পালটায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের ল্যাম্পটা আছে, টেবিলের ধারে যেখানে পানের বাঁটায় শুকনো পান এবং সেই সব বিচিত্র জিনিসে ভর্তি আলমারির কাছে প্রত্যেক জায়গায় একবার একবার করে দাঁড়িয়ে শেষে শব্দটা ফণিভূষণের একেবারে কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে নবোদিত দশমীর চাঁদের আলো এসে পড়েছে এবং তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল। সেই কঙ্কালের আট আঙুলে আংটি, করতলে রতন চক্র, সারা হাতে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় হার, মাথায় সিঁথি, তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অস্থিতে এক একটা সোনা ও হীরের গয়না ঝকঝক করছে। গয়নাগুলো আলগা হয়ে ঢলঢল করছে, কিন্তু গা থেকে খসে পড়ছে না। সব থেকে ভয়ঙ্কর, তার হাড়ময় মুখে দু চোখ অত্যন্ত সজীব, সেই কালো তারা, সেই ঘন চোখের পাতা, সেই রকম শান্তিময় দৃষ্টি। আজ থেকে ১৮ বছর আগে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সুর, তারই মধ্যে ফণিভূষণ যে দুটি আয়ত সুন্দর কালো কালো ঢলঢলে চোখ শুভদৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই দুটি চোখই আজ শ্রাবণের রাতে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় দেখল। দেখে তার সারা শরীরে রক্ত হিম হয়ে এল, প্রাণপণে দু চোখ বুঝতে চেষ্টা করল, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে থাকল। তখন সেই কঙ্কাল হতভম্ব ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে চুপিসারে আঙুলের ইশারায় ডাকল, তার চার আঙুলের হাড়ে হীরের আংটি ঝকঝক করে উঠল। ফণিভূষণ উঠে দাঁড়াল, কঙ্কাল দরজার দিকে চলল, হাড়ে হাড়ে, গয়নায় গয়নায় কঠিন শব্দ হতে লাগল। ফণিভূষণ দম দেওয়া পুতুলের মতো পিছনে পিছনে চলল, বারান্দা পার হল, ঘন অন্ধকার গোল সিঁড়ি ঘুরে ঘুরে খট খট ঠক ঠক ঝমঝম করতে করতে নিচে নামল। নিচের বারান্দা পেরিয়ে জনশূন্য আলোবিহীন ফটকে ঢুকল। অবশেষে ফটক পার হয়ে ইঁটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বেরিয়ে এল। খোয়ার ওপর হাড় পড়ে কড়কড় করতে লাগল, সেখানে জ্যোৎস্নার আলো ভালোভাবে এসে পড়ছিল না। সেই বর্ষার গন্ধ মাখা অন্ধকার ছায়া পথে জোনাকির ঝাঁকের মধ্যে দিয়ে দুজনে নদীর ঘাটে এসে উপস্থিত হল। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ ওপরে উঠেছিল, সেই ধাপ দিয়ে গয়নায় আবৃত কঙ্কাল তার ধীর স্থির গতিতে কঠিন শব্দ করে এক পা নামতে লাগল। ভরা বর্ষার নদী, প্রচণ্ড স্রোত, জলের ওপর জ্যোৎস্নার ছবি পড়ে ঝিকঝিক করছে। কঙ্কাল নদীতে নামল, পিছনে পিছনে আসা ফণিভূষণও জলে পা দিল। জল স্পর্শ করা মাত্রই ফণিভূষণের থদ্রা কেটে গেল। সামনে আর তার পথপ্রদর্শক নেই, কেবল নদীর ওপারে গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে, আর তার মাথার ওপরে আধখানা চাঁদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মাথা থেকে পা পর্যন্ত বারবার চমকে চমকে উঠে টলমল পায়ে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্যে থেকে কেবল ক্ষণিকের জন্য জেগে উঠেই আবার চিরনিদ্রার মধ্যে তলিয়ে গেল।
শুনছিলেন মণিহারা। রবীন্দ্রনাথের গল্পটি কিন্তু এখানেই শেষ হয় না। স্কুলমাস্টার গল্পটি শেষ করেন এবং শ্রোতা ভদ্রলোকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি ফণীভূষণ। স্কুলমাস্টার জিজ্ঞেস করেন ফণীভূষণের স্ত্রীর নাম কি ছিল। ফণীভূষণ বলেন নৃত্যকালী। গল্পে সাসপেন্স বজায় রাখার জন্য আমরা এই শেষের কটি লাইন বাদ দিয়েছি। গল্প পাঠেছিল মীর, মণিমালিকার ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, মণিহারার বেতার রূপটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে বর্ণালী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী রবিবার ঠিক এই সময় শুনতে ভুলবেন না সানডে সাসপেন্স।
Exclusively on FusionBD.com.